ইলাহী সত্যবাদী আমানুদ্দার ব্যবসায়ী বাংনা, ইলাহী সত্যবাদী আমানুদ্দার ব্যবসায়ী বাংনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান ব্যবসার বিধান নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যম এবং আপনাদের ব্যবসা ও সম্পদ সংক্রান্ত বিষয়ে শরীর দিক নির্দেশনা প্রদান করে। প্রথমে দুরুদে পাকের ফজিলত যুক্ত করব, অতঃপর প্রশ্ন নিয়ে মুফতি সাহেবের কাছে উপস্থিত হব। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে যে আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ রব্বুল ইজ্জত তার প্রতি দশটি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব, রমজানুল মুবারক আসছে আর এই রমজানুল মুবারকে ফিতরা বের করা হয়, যাকাত ও সদকা দেওয়ার মনমানসিকতা সৃষ্টি হয়, আর ফিতরা বের করার টাইম অর্থাৎ সময় কতক্ষণ পর্যন্ত প্রথমে আদায় করতে হবে নাকি পরে আদায় করা যাবে, এই বিষয়ে যদি কিছু বলতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখুন, ফিতরা ওয়াজিব হওয়ার যে সময় তা হচ্ছে ঈদের দিন। যদি কেউ এর পূর্বে দিয়ে দেয় তখনও ফিতরা আদায় হয়ে যাবে, আবার অনেক মানুষ রমজানেই দিয়ে দেয় তো ফিতরা আদায় হয়ে যাবে, যা আমি ইতিপূর্বে বলেছি। রমজান আসার পূর্বে এমন অনেক মাসআলা রয়েছে যার সম্পর্ক কাজকর্মের সাথে, অর্থাৎ কিতাবে লেখা আছে এমন কষ্টদায়ক কাজ রমজানে করা যাবে না যার ফলে রোজা রাখতে সমস্যা হবে, আর বান্দা এভাবে বলবে আমাকে তো কাজ করতেই হবে, আমাকে তো কষ্টের কাজ করতে হবে, আমি কিভাবে রোজা রাখব। আর যদি রমজানে ইচ্ছা থাকে তাহলে আপনি প্ল্যানিং করতে পারবেন, আর যদি আপনার অজুহাতের উপর অটল থাকেন তাহলে প্ল্যানিং কিভাবে হবে, অর্থাৎ যখন আপনি মনস্থির করবেন রোজা গুরুত্বপূর্ণ আর রোজাকেই প্রাধান্য দিতে হবে, রোজার জন্য প্ল্যানিং করতে হবে, তো তখনই আপনি সফল হতে পারবেন। আর কিছু লোকের নিকটে সুযোগ থাকেই, যেমন সরকারি চাকরিজীবী অফিসের চাকরিজীবী, তাদের ডিউটি কমে যায়, সকালে যায় দুপুর দুইটায় ছুটি হয়ে যায়, তারপর ঘরে এসে শুয়ে পড়ে বা অন্যান্য কাজকর্ম করে যেহেতু সময় আছে। আবার কিছু লোকের কাজকর্ম এমন হয় যারা সারাক্ষণ কাজে নিয়োজিত থাকে বা অন্যান্য কাজ করে, তাদেরকেও রমজানের জন্য প্ল্যানিং করতে হবে। মেহরুজ ভাই যেমন কেউ বের হলো 11টায়, তখন আবহাওয়া একেবারেই গরম, গাড়িতে এসি চালু থাকলেও বোঝা যায় গরম পড়েছে, আপনি সকালে বের হলেন তখন যেই গরম এখন লাগবে না, গাড়ি ছাড়ার সময় ম্যানেজ করতে পারেন, আমরা এতটাই নয় বরং এতটাই ঘর থেকে বের হব। কাজেই বিভিন্নভাবে আপনি প্ল্যানিং করার ক্ষেত্রে রোজাকে প্রাধান্য দিতে পারবেন। এতে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ, এক হলো আরাম।
আচ্ছা, এটা কি রমজানে করবে?
রমজানে করবে,
ঠিক আছে,
কেননা রুটিন করা থাকবে,
ঠিক আছে,
তাহাজ্জুদের সময়। তো আপনি আরাম কখন করবেন, রাতে করবেন নাকি দুই ভাগে করবেন, কিছুক্ষণ রাতে কিছুক্ষণ ফজরের পরে বা একেবারে ফজরের পরে? এক হলো আরাম, দ্বিতীয়ত হলো রোজা এবং তৃতীয় হলো তারাবি। আপনাকে এই তিনটি জিনিস নিয়ে চলতে হবে এবং দৈনন্দিন রুটিনও চালাতে হবে। আর এ তিনটি তো এমন জিনিস যা ছাড়া যাবে না, এমনকি রুটিন পরিবর্তন হলেও। আর রমজানে আপনাকে তারাবিও পড়তে হবে, রোজাও রাখতে হবে। আর রমজানের প্রথম দিন আসতেই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়।
জি, আবহাওয়া তো কিছু পরিবর্তন হবে,
এক তো রূহানিভাবেও পরিবর্তন হয়ে যায় এবং আমলও পরিবর্তন হয়।
জি,
অর্থাৎ অন্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করার মানসিকতা তৈরি হয়, কেননা আমরা মুসলিম লোকালয়ে বাস করি, চারিদিকে রোজার আমেজ থাকে,
হইচই পড়ে যায়,
সেহরির পর মসজিদ পূর্ণ হয়ে যায় এমনকি যারা অফিসের জন্য নয়টায় বের হয়ে যেত তারা সাতটায় বের হয়, অর্থাৎ রুটিন পরিবর্তন হয়ে যায়।
ঠিক বলেছে।
সেহরির আয়োজন, ইফতারের আয়োজন, তো আলহামদুলিল্লাহ আমরা মুসলিম লোকালয়ে বাস করি, এই মনোমুগ্ধকর দৃশ্য আমাদের দেখা নসিব হয়ে যায়, আল্লাহর শুকরিয়া।
মুফতি সাহেব, আপনি যা ব্যক্ত করেছেন এতে এটিও উল্লেখ করেছেন নিজের রুটিন ম্যানেজ করতে হবে, এবং এটিও উল্লেখ করেছেন অফিসের টাইম কমিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন করব, কিছু ব্যবসা আছে যাদের রুটিন কিছুটা এমন, অর্থাৎ তাদের টাইমিং বেড়ে যায়, রমজান মাসে তাদের অধিক সময় দিতে হয়, তাদের প্রতিষ্ঠানই এমন, তো তারা কিভাবে ম্যানেজ করবে?
দেখুন, রাতেও ডিউটি করা যায়, বা এর মূলত কষ্ট তখনই হবে যখন আপনার ক্যালোরি কমে যাবে, এবং যখন সুগার লেভেল কমে যাবে তখন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে থাকে এবং কাজ করাও কষ্ট হয়। সুতরাং আপনি যদি রাতে কাজ করেন, যদি সম্ভব হয় তাহলে রাতেই কাজ করুন।
তারাবি থেকে ফজর পর্যন্ত
আপনি হয়তো দর্জিকে দেখেছেন, অনেক শান্তভাবে রাতে কাজ করে, দিনে লোডশেডিং হয় কিন্তু রাতে লোডশেডিংও কম হয়, তো এভাবেও আপনি ম্যানেজ করতে পারেন।
মুফতি সাহেব, যারা এমপ্লয়েজ আছে, প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানের পরিচালক, তারা নিজের কর্মচারীদের প্রতি কিভাবে কাজ সহজ করে দিবে?
দেখুন, তাদের প্রতি কয়েকভাবে সহজতা করতে পারবে, যেন রোজা রাখতে কষ্ট না হয়, কাজের টাইম একটু কমিয়ে দিবে। আবার অনেক শ্রমিক মাটির কাজ করে, আগুনের কাজ করে, সেক্ষেত্রে শ্রমিকদের অনেক পরিশ্রম করতে হয়, সেখানে সহজ করতে হবে, একটু লাঘব করতে হবে, এটি তাদের কর্তব্য। আর কারখানার মধ্যে গরিব লোকেরাই কাজ করে। দুদিন আগে এক কারখানা মালিকের কল আসলো, তার নিয়মনীতি আমার খুব ভালো লেগেছে। তিনি বলেন, আমি দুই ধরনের প্যাকেট করি, ত্রাণের প্যাকেট, এক ধরনের প্যাকেট জাকাতের ও এক ধরনের প্যাকেট উপহারের। যারা জাকাতের হকদার তাদের জাকাতের প্যাকেট দেই, যারা জাকাতের হকদার নয় তাদের উপহারের প্যাকেট দেই, এটি ভালো উদ্যোগ। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে বুঝেন? বললেন, আমি আলাদা স্থানে প্যাকেট রেখে বলি, যারা জাকাতের হকদার এখান থেকে নিয়ে নেন, বাকিরা ওখান থেকে নেন। অর্থাৎ তিনি খেয়াল করেন তার কর্মচারীদের প্রতি, যে সামনে ঈদ আসছে তো তাদের ঘরেও ভালো খাবার রান্না হয়, ত্রাণ দিয়ে উপহার দেই, আবার অনেকে নিজের কর্মচারীদের কাপড় দিয়েও উপহার দেয়। আর কেননা রমজান হল সহানুভূতির মাস, এবং এতে আমরা একে অপরের প্রতি খেয়াল রাখি, কাজেই এভাবেও সহানুভূতি প্রদর্শন করা যায়।
রমজান মাসে যারা প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের পরিচালক, তারা তো রাগ প্রদর্শন করে বা ছাড় দেয়, বলে তারা রোজাদার, কিন্তু যারা অধীনস্থ আছে, যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী যারা নিম্ন পদে কাজ করে, তারা বলতে পারে না। আপনি তো তাদের অনুভূতি তুলে ধরেছেন, এখন কি করবে, অর্থাৎ এই অনুভূতি কিভাবে আসবে, কেননা তারা বলতে পারে না, তাদের প্রতি মালিকেরই লক্ষ্য রাখতে হবে।
মেহরুজ ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রতিভা, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন।
অবশ্যই,
যারা গরিব লোক আল্লাহ পাক তাদেরকে অনেক বৈশিষ্ট্য দান করেছেন,
গরিব লোক
অনেক প্রতিভা দান করেছেন, তাদের মাঝে ধৈর্য আছে, তাদের মাঝে অল্প তুষ্টি আছে, তারা অল্পে সন্তুষ্ট, তারা তো স্বপ্নেও দেখে না যে আমি গাড়িতে বসব, স্বপ্নেও দেখে না, তাদের জীবনে এমন আশা থাকেই না। আবার কিছু লোকের জীবনে যদি কখনো সুযোগ আসে তখন প্রথমবার গাড়িতে বসে, তাদের মাঝে অল্প তুষ্টি আছে, স্বল্প জিনিস নিয়ে তারা খুশি থাকে, সন্তুষ্ট থাকে তাদের অন্তরের মাঝে, যখন রাতে ঘুমায় তখন প্রশান্ত হয়ে ঘুমায়, এটি কি বড় নিয়ামত নয়?
জি অবশ্যই, অনেক বড় নিয়ামত।
আমার বলার উদ্দেশ্য হল, কিছু বিষয় এমন আছে যদি আমরা মালিকের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অন্য কিছু দেখব, তার অবস্থানে কি আছে, কেননা আমাদের সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এভাবে স্বভাব পরিবর্তন হওয়া, মানুষের অবস্থা পরিবর্তন হওয়া, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ পাক তাদের যে পরিবেশে সৃষ্টি করেছেন সেই পরিবেশ অনুযায়ী তাদের ধৈর্যও দান করেছেন এবং এমন মন মানসিকতাও দান করেছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি, যে এক প্রকার প্রাণী আছে যারা তুষার পর্বতে বাস করে, বরফে বাস করে এমন ছাগলও আছে বিভিন্ন পশু আছে, বিভিন্ন প্রাণী আছে, এদের চামড়া ও চামড়ার পশম অনেকটাই আলাদা। কেননা এদের ঠান্ডার মোকাবেলা করতে হয়, ঠান্ডা মৌসুম এগুলোর মোকাবেলা করতে হয়, আর এগুলোর মোকাবেলা করার জন্য তাদের মধ্যে সেই শক্তি আছে, ঠিক আছে। আর উট মরুভূমিতে চড়ে, যেখানে দূর দূর পর্যন্ত কোনো খাবার পাওয়া যায় না। এর মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের রিজার্ভ পুল রেখেছেন, যখন এটি খাবার খায় তখন সেই রিজার্ভ পুলে গিয়ে জমা হয়ে যায়, আর যখন এর প্রয়োজন হয় খাবার খাওয়ার তখন এখান থেকেই খেয়ে নেয়।
ঠিক আছে।
এর পা অর্থাৎ তার থাবাগুলো খুবই নরমভাবে তৈরি করা হয়েছে, যাতে সে মরুভূমিতে সহজে চলাফেরা করতে পারে। কাজেই আল্লাহ পাক পশুদের মধ্যেও শ্রেণীবিন্যাস করেছেন, যে যেমন পরিবেশ তেমনি তার মধ্যে সক্ষমতা ও দক্ষতা দান করেছেন। মানুষের মধ্যেও এমন শ্রেণীবিন্যাস আছে, যদি কেউ গরিব হয় তখন তাকে ধৈর্যও দান করেছেন। মূলত বিষয় হল দুঃখ ও কষ্ট, এটি ভিন্ন বিষয়। এখন একজন গরিব তো আমরা বলবো না যে ঠিক আছে, যে অবস্থায় আছে ভালো আছে। আর যদি এমতাবস্থায় সে দুঃখ ও কষ্ট পায়, যেমন তার কাছে টাকা পয়সা নেই, অভাবে আছে, কোনো সমস্যা হয়েছে, বা সে যা ইনকাম করছে তা দিয়ে চলছে না, বাচ্চারা ক্ষুধার্ত থাকছে, তা হল দুঃখ ও কষ্ট। দুঃখ কষ্ট তো পশুকেও দেওয়া যাবে না। হয়তো ওই ঘটনা শুনেছেন, একজন মহিলা একটি বিড়ালকে পিপাসার্ত অবস্থায় রেখেছিল, এই কারণেই সে জাহান্নামে যাবে। কাজেই দুঃখ ও কষ্ট পশুকেও দেয়া যাবে না এবং মানুষকেও দেয়া যাবে না। এমনিতেই পেরেশানে আছে, এখন তাকে পেরেশানি থেকে মুক্ত করতে হবে। আর মানুষ হল আশরাফুল মখলুকাত, তো যদি কোনো মুসলমান পেরেশানে থাকে, কষ্টে থাকে, তখন তাকে এ পেরেশানি থেকে মুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব।
জি ঠিক আছে, এখন অনুষ্ঠানের প্রথম কলটি যুক্ত করব। জি,
ব্যবসার বিধান অনুষ্ঠানে মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল, যদি কেউ ব্যবসা করে আর এ ব্যবসার মধ্যে বিশেষ কোনো প্রজেক্টের জন্য কাউকে পার্টনার বানায়, উদাহরণস্বরূপ কেউ 50 লাখ টাকার পণ্য সাপ্লাই দেবে কিন্তু তার কাছে এত টাকা নেই, এখন টাকা ধার নিলে তো মুনাফা দিতে পারবে না, কারণ এতে সুদ হয়ে যাবে, আর সচরাচর মুনাফা ব্যতীত কেউ টাকা ধার দেয় না, তো এখন কি সে কোনো ব্যক্তিকে পার্টনার বানাতে পারবে? উদাহরণস্বরূপ সে চুক্তি করলো আমার এই পণ্য সাপ্লাই করার মধ্যে যা লাভ হবে, অর্থাৎ 50 লাখ টাকার প্রজেক্টের মধ্যে 20 লাখ টাকা আমার মুনাফা আসবে, আপনি আমাকে 50 লাখ টাকা দিন, 60% লাভ আপনাকে দিয়ে দেব, আর 40% আমি রাখব। সে বলে দিল আপনি এত টাকা মুনাফা পেয়ে যাবেন, আর এ অনুযায়ী হিসাব করা হবে। তো এভাবে চুক্তি করা কি জায়েজ? আর যদি জায়েজ না হয় তাহলে কোন পন্থা অবলম্বন করলে জায়েজ হবে?
এখানে দুটি পদ্ধতি হতে পারে। এক তো তার টাকা অ্যাড করা হবে, তখনই সামনে যাওয়া যাবে, আর দ্বিতীয়ত তার টাকা একেবারেই অ্যাড করা নেই, তো এখন ইনভেস্টর মূলধন দিয়েছে, নিজের টাকা দিয়েছে রাস্তুল মাল হিসেবে, আর এটা হলো মুদারাবা, যেখানে পরিশ্রম একজনের টাকা আরেকজনের, তো সে তার টাকা নিয়ে ব্যবসা শুরু করল। এই চুক্তির খাতা আলাদা রাখা হবে আর হিসাব নিকাশও আলাদা হবে, আর মুনাফা কম বেশি হলে কোনো সমস্যা নেই, বাকি সকল কিছু মুদারাবা অনুযায়ী ফলাফল নির্ণয় করা হবে। জানা নেই ক্ষতি হলে কি হবে, মুদারাবার আলাদা নিয়ম আছে, অংশীদারের আলাদা নিয়ম আছে। শরীয়ত অনুযায়ী যা কিছু সম্ভব হয় এখানে মুনাফা বণ্টন করা ও মুনাফা নির্ধারণ করা, এবং যা আপনার মাথায় এসেছে সকল কিছুই সঠিক।
পরবর্তী কল দিন।
মোহাম্মদ দানিশ আত্তারি শারজা থেকে আরজ করছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল, যার জাকাতের নিসাব শেষ হয়ে যায় আর সারা বছর তার উপর জাকাত ফরজ হয়নি, কিন্তু এখন সে সঞ্চয়ের টাকা পেল, প্রথমেই তার পালা চলে আসলো, এখন তার কাছে ভালো একটি অ্যামাউন্ট হয়ে গেল, সে সঞ্চয়ের টাকা প্রথমে পেয়ে গেছে, কিন্তু এই সকল টাকা তো প্রত্যেক মাসে আদায় করতে হবে, এখানে ঋণের অবস্থাও চলে আসছে, কিন্তু তার কাছে টাকাও আছে, তো এখন কি সে নিসাবের মালিক হবে যেদিন তার কাছে টাকা এসেছে?
দেখুন, টাকা আসা এক বিষয় আর তা নিজের টাকা হওয়া অন্য বিষয়। তার কাছে যে টাকা এসেছে সে যত কিস্তি জমা করিয়েছে, আপনি বলেছেন জমা করিয়েছে,
প্রথমে পেলে তবুও জমা করবে না, প্রথমে পেয়েছে না,
অর্থাৎ
কমিটির যে রুলস
সে প্রথমেই নিয়েছে। আচ্ছা, জমা করায়নি,
অর্থাৎ আমার পালা এখন, আমি পেয়েছি, এখন আমি দেব কেন, আমি তো নেব।
অনেক সময় তো এমনও হয় যে জমা করে সেই প্রথমে পায়, যদি অন্য কেউ হয় তাকেও তো জমা করাতে হয়। বলার উদ্দেশ্য হলো এ টাকা আপনার নয়, আপনি যা প্রথমে জমা করেছেন সেটি আপনার, বাকি টাকা তো কর্জ, ফেরত দিতে হবে। তো আপনি যখন হিসাব করবেন তখন এই টাকা যোগ করতে পারবেন না যা ফেরতযোগ্য, পেয়েবল।
পরবর্তী কল দিন।
আমার প্রশ্ন হলো, বিকাশ বা অন্যান্য এজেন্টের দোকান থেকে টাকা বের করার সময় যদি 100 বা 1000 টাকা বের করি তখন আমাদের কাছ থেকে 20 টাকা অতিরিক্ত নেয়, আর যদি বিল জমা করাই তখন 10 টাকা অথবা 15 টাকা অতিরিক্ত নেয়, তো এভাবে টাকা আদান প্রদান করা কি জায়েজ? অনুগ্রহ করে এটির উত্তর প্রদান করে দিন।
এখানে এক অবস্থা হলো মানি অর্ডারের হুকুম হতে পারে, অর্থাৎ যারা মানি অর্ডার বিক্রি করে, টাকা ট্রান্সফার করে, তখন ট্রান্সফারকারী প্রতিষ্ঠান নিজের পারিশ্রমিক স্বরূপ টাকা উসুল করে চার্জের নামে, এটি এক পদ্ধতি। যদি এই পদ্ধতি হয় তাহলে জায়েজ।
হুজুর, আগের প্রশ্নে এটিও ছিল বছর হিসেবে তার জাকাতের নিসাব শেষ হয়ে গিয়েছিল, 1 বছর পর্যন্ত জাকাত ফরজ ছিল না, প্রশ্নকারী ব্যক্ত করেছিল। এখন 1 বছর পর্যন্ত জাকাত ফরজ ছিল না, নিসাবের তারিখ চলে গিয়েছে, এখন টাকা চলে এসেছে, এখন কি সাথে সাথে জাকাত ফরজ হবে নাকি পরে হবে?
এটি আপনার প্রশ্ন। দেখুন, হিসাবের বছর শেষ হয়ে গেছে, তারপর টাকা এসেছে, আর তা হিসাবের সমান হয়ে গিয়েছে, যা কিছুই এসেছে আর এর উপর জাকাত ফরজ, সে অনুযায়ী সাহিবে নিসাব হয়ে গিয়েছে, 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখন তারিখ পুনরায় গণনা করতে হবে।
ঠিক আছে, গত বছরের হিসাব ধার্তব্য করা হবে,
তা অতিবাহিত হয়ে গেছে, এখন এ তারিখ আগামী বছর পর্যন্ত, ইসলামী তারিখ যখন আসবে তখন তার কাছে যা আছে ওই দিনের হিসাব অনুযায়ী জাকাত বের করতে হবে।
ঠিক আছে, পরবর্তী কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, কিছু লোকের অনেক প্রপার্টি থাকে যার মূল্য কোটি কোটি টাকা, যা থেকে প্রতিনিয়ত ভাড়া আসে, বিভিন্ন এই প্রপার্টি থেকে প্রতিনিয়ত বিভিন্ন খরচাদি সহ ভাড়া আসে, তো এর জাকাতের হুকুম কি হবে?
যে প্রপার্টি ভাড়া দেওয়ার জন্য ক্রয় করা হয়েছে তার উপর জাকাত ফরজ হবে না।
জি, পরবর্তী কল।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, কিছু দোকানদার গ্রাহকের সামনে নিজের পণ্য নিয়ে কসম করে, আল্লাহর কসম, কোরআনের কসম, আমি এত টাকা দিয়ে ক্রয় করেছি, যখন গ্রাহক চলে যেতে চায় তখন যদি তা 100 টাকা বলে থাকে তখন 90 টাকায় দিয়ে দেয়, তো এভাবে বিক্রি করলে ও কসম করে পণ্য বিক্রি করলে এতে কি বরকত হবে? এ বিষয়ে শরীয়তের হুকুম বর্ণনা করুন।
দেখুন, কসম 2 ধরনের হয়ে থাকে, এক তো কিছু লোক সত্য বিষয়ে কসম করে, এটিও অপছন্দনীয়, যদি প্রয়োজন হয় তা ভিন্ন কথা, শুধু পণ্য বিক্রির জন্য গ্রাহকের সামনে সত্য প্রমাণের জন্য কসম করাতে কি লাভ হবে, তো এতে বরকত হবে না। আর একটি হল মিথ্যা কসম করা, অর্থাৎ মিথ্যা কথা বলা এবং এতে আল্লাহর উসিলা ব্যবহার করা, আল্লাহর নামকে ব্যবহার করা, কত বড়ই না মন্দ বিষয় এবং তা হতভাগার আলামত, এটি কবিরা গুনাহ, এই গুনাহ থেকে তবা করা জরুরি।
মুফতি সাহেব, যখন এই বিষয়ে আলোচনা হয় তখন কোনো মার্কেট থেকে বিভিন্ন প্রশ্ন আসে, জনাব এটি তো ঠিক আছে, আপনি যে উত্তর দিচ্ছেন, যা ব্যক্ত করেছেন অবশ্যই সঠিক, আল্লাহ রাসূলের কথা, দিনের কথা, কিন্তু যদি মার্কেটের বাস্তব প্রেক্ষাপট দেখা হয়, এই বিষয়ে মার্কেটে যা কিছু হয়, কসম করছে আমার এখানে এত, অন্য জায়গায় এত, আপনি এটা কোথাও পাবেন না, আমি যেই দামে দিচ্ছি কেউ আপনাকে এই দামে দেবে না, অর্থাৎ বাজারের যে পরিস্থিতি তা অবলম্বন করলে তো তার সেলও বেশি হয়, তার ইনকামও বেশি হয়, তার ব্যবসাও বেশি হয়, তার কাছে কাস্টমারও বেশি আসে, পক্ষান্তরে যে সদা সত্য কথা বলে তো তার কাছে এগুলো বিপরীত হয়ে যায়।
দেখুন, রিজিক প্রদানকারী আল্লাহ পাক, আমরা গ্রাহকের ঘর থেকে নিয়ে আসি না, গ্রাহক নিজেই আমাদের দোকানে আসে, যখন আল্লাহ পাক ঘরে রেখেই আপনাকে রিজিক দান করছেন তখন আপনি কিভাবে চিন্তা করছেন, আপনি এ ধারণা কিভাবে করছেন, যখন আমি ভুল কাজ করব তখনই আল্লাহ পাক আমাকে রিজিক দিবে, এটি আপনার ওয়াসওয়াসা, সন্দেহ ও ভুল ধারণা। আর আপনি অর্থাৎ মানুষ যখন গোমরাহের দিকে চলে যায়, ভুল পথে যায়, তখন নিজের মস্তিষ্কে ভ্রান্ত দলিল নিয়ে আসে, কারণ বিবেক বলছে না এটা ভুল হচ্ছে, সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু সে নিজের বিবেককে সন্তুষ্ট করার জন্য একটি ভ্রান্ত ভিত্তি গড়ে। তো এই যে ভ্রান্ত ভিত্তি আছে, সুফিরা যে রয়েছেন যারা কিতাব লিখেন যেগুলো অন্তরকে নরম করে দেয়, বলেন তোমার অন্তরে চোর আছে, অর্থাৎ তারা একজন আলিমকেও বলতে পারেন তোমার অন্তরে চোর কীভাবে আসে, এবং আবিদ ও জাহিদকেও বলতে পারেন তোমার অন্তরে চোর কীভাবে এসে তোমাকে পথভ্রষ্ট করে দেয়। তো তিনি গ্রাহক ও ক্রেতাকেও বলতে পারেন যে অন্তরে চোর কীভাবে আসে, আর অন্তরের চোরকে চেনা জরুরি। যে নিজের নফসকে চিনে নিয়েছে সে রবকে চিনে নিয়েছে। খোদা পর্যন্ত পৌঁছতে যা বাধা প্রদান করে তা হল নিজেকে নিজে না চেনা। আমরা এমন কিছু কাজ করি যা মারাত্মক ভুল, কিন্তু আমরা নিশ্চিন্তে থাকি। আমরা মনে করি আমি হাজি, নামাজি, কমল হৃদয়ের অধিকারী, অধিক হারে দান সৎকারী, পরে দেখা যায় আমরা তো অমুক অমুক ভুল কাজ করছি। এভাবেই মনকে বোঝানোর জন্য এসব যুক্তি হতে পারে, কিন্তু মিথ্যা তো মিথ্যাই, চাপাবাজি চাপাবাজিই হয়, ধোকা ধোকাই হয়। আর সত্য বলতে আপনার ব্যাপারে পুরো মার্কেটে জানে আপনি ধোকাবাজ, মিথ্যা কসম করেন, গ্রাহক থেকে লুটে নেন, কিন্তু জানা নেই আপনি নিজেকে কি মনে করেন। এই প্রতারণা থেকে বের হয়ে আসো, এটা প্রতারণা, এটি মন্দ কাজ, যেটা আপনাকে পানির মতো দেখা যাচ্ছে। জি
জি, আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন এসেছে। এক মসজিদের টাকা, এক মসজিদের যেই অনুদানের টাকা রয়েছে অপর মসজিদে কি ব্যবহার করা যাবে, এর কি হুকুম রয়েছে?
ব্যবহার করা যাবে না।
ঠিক আছে।
আচ্ছা, এখন দেখুন, এমনও হতে পারে, যেমন মসজিদ মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ শহীদ হয়ে গেছে, এখন কি করবে কিভাবে করবে কিছু জানা নেই, তখন ভিন্ন, কেননা মসজিদ হলো প্রপার্টি।
মুফতি সাহেব, মুসলমানদের এক সংখ্যাগরিষ্ঠ আছে যারা এই মাসে যাকাত বের করছে, এই দিনগুলোতে যাকাত বের করছে, আপনার কাছে এই বিষয়ে একটি মাসালা জিজ্ঞাসা করব। আমার মনে হয় এতে হয়তো অলসতা আছে। অনেক প্রতিষ্ঠান, এমনকি কিছু মসজিদেও দেখা গিয়েছে তারা যাকাত জমা করানোর জন্য আয়োজন করে বলেন যাকাত জমা করিয়ে দিন। তো এই সকল প্রতিষ্ঠানে বা মসজিদে যাকাত নেওয়ার সময় বা দেওয়ার সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে?
দেখুন, প্রথম কথা হলো মসজিদের জন্য যাকাত দেয়া যাবে না, ঠিক আছে? অর্থাৎ যাকাতের জন্য তামলিক বানানো শর্ত, তামলিক তথা শরীফ ফকির কে মালিক বানানো আবশ্যক। ব্যক্তিকে যাকাত দেয়া যাবে যখন যাকাতের শর্ত পাওয়া যাবে।
সঠিক।
দ্বিতীয় কথা হলো, যেমন মাদ্রাসা, মাদ্রাসায় যাকাত দুইভাবে খরচ হয়। এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রদের উকিল হয়ে যাকাত নেয়, ছাত্রের মালিকানায় চলে যায়, অতঃপর তারা মাদ্রাসায় দান করে দেয়। অনেক প্রতিষ্ঠান লোকদের এভাবে বলে দেয়, আমরা আপনার উকিল হচ্ছি। অর্থাৎ সাধারণত যে প্রতিষ্ঠান যাকাত নেয় তারা লোকদের উকিল হয়, অতঃপর তারা শরীফ ফকিরকে দিয়ে তার থেকে অনুমতি নিয়ে প্রয়োজনীয় কাজে খরচ করে। তো যাকাত হচ্ছে অতি প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য, অর্থাৎ শরীয়ত এর যে মানদণ্ড নির্ধারণ করেছে, আর যে মানুষগুলো দারিদ্র্যের সেই সীমানার নিচে থাকবে তাদেরকেই যাকাত দিতে হবে, কারণ তারা অতি মুখাপেক্ষী, তাদের প্রয়োজন বেশি, তাদের নিকট যেন যাকাত পৌঁছে। আর একটি বিষয় হল জনকল্যাণমূলক কাজ। এ বিষয়ে ফুকাহে কিরাম লিখেন, নদী খনন হচ্ছে বা সেতু নির্মাণ হচ্ছে, এর জন্য যাকাত শরীয়ত ফকিরকে মালিক বানিয়ে খরচ করা যাবে। আর মসজিদ হল যদিও বা জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু মসজিদ এলাকাবাসীর দায়িত্ব, তারা এ থেকে উপকার নিচ্ছে। যাকাত এমন জায়গায় দিবে যেখান থেকে রিটার্ন হবে এমন নয়, এভাবে করা যাবে না, এটি এলাকাবাসীর দায়িত্ব। নিজের পবিত্র সম্পদ থেকে বানান ও মসজিদকে পরিচালনা করেন এবং এ অনুযায়ী মসজিদে খরচ করবেন। অনেক প্রতিষ্ঠান জাকাতের টাকা ভুল স্থানে খরচ করে, অর্থাৎ এমন কাজে খরচ করে যেমন মসজিদের জন্য নিবে আর তা দিয়ে মেহরাব বানাবে, মার্বেল পাথর লাগাবে জাকাত দিয়ে। আরে ভাই, জাকাতের টাকা দিয়ে মার্বেল পাথর? এই টাকা বিশেষ ও জরুরি কাজে লাগাতে হয়। তো জাকাত অত্যন্ত জরুরি কাজগুলোতে ব্যবহার করা হয়, যদি কোথাও প্রয়োজন হয় তখন হিলা করে সেখানে ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ বৃক্ষরোপণ কর্মসূচি। কিভাবে এতে আমরা জাকাতের টাকা খরচ করতে পারব?
বৃক্ষরোপণে
কেমনে খরচ করব? ঠিক আছে, ভালো কাজ, কিন্তু এটি তৃতীয় ও চতুর্থ প্রয়োজনীয় কাজ, এটি তো অতি প্রয়োজনীয় কাজ নয়, হিলা করেও ব্যবহার করতে পারবে না।
সঠিক,
বরং এখানে পবিত্র টাকা খরচ করতে হবে। এমন তো নয় যে একটি গাছের দাম হাজার টাকা, যদি প্রত্যেক ব্যক্তি 1-200 টাকা খরচ করে তাহলে খুব সহজেই ম্যানেজ হয়ে যাবে, কাজেই এমন করতে পারে।
আল্লাপাক আমাদের আমল করার তৌফিক দান করুক, এতে অনেক বিষয় আছে, এই বিষয়টি আরজ করব। আল্লাপাকের দয়া দাওয়াত ইসলামী বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের কাজ করছে, আর আল্লাপাকের দয়ায় দারুল ইফতা আহলে সুন্নাত মুফতি আইনি কেরামের মাধ্যমে অনেক সতর্কতার সাথে যাই হয়ে থাকে বিভিন্ন খেদমত করা হচ্ছে। আপনি নিজের আর্থিক অনুদানের মাধ্যমে সহযোগিতা করুন, আপনার জাকাত, ফিতরা এবং অন্যান্য সৎকার মাধ্যমে।
দাওয়াতি ইসলামীর বিষয়ে আমি একটি দিক তুলে ধরছি। জাকাত তো পরের কথা, দারুল মদিনা প্রতিষ্ঠা হয়েছে, আর দারুল মদিনা প্রতিষ্ঠার পর আমরা বেতন নিব না, ঠিক আছে, এ কথা হয়েছিল, তাহলে কিভাবে চলবে? তখন দারুল ইফতা আহলে সুন্নাত ফতোয়া দিল দাওয়াতি ইসলামীর যে টাকা আছে সেই টাকাও খরচ করতে পারবেন না।
অথচ দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠান, কিন্তু খরচ করা যাবে না।
এর কারণ হলো আপনি টাকা নিয়েছেন দিনী কাজের জন্য,
ঠিক আছে,
অনুদান আপনার কাছে আমানত, এটি দিনী কাজ নয়, দুনিয়াবি কাজ, জাকাত তো পরের বিষয়,
দাওয়াত ইসলামের নফল টাকাও পাবেন না।
চামড়ার টাকাও পরের বিষয়, চামড়ার টাকাও না, সাধারণ নফল টাকাও না। সুতরাং দুটি পদ্ধতি ছিল, হয়তো প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, তখন কাজ চালানোর জন্য কর্জ নেওয়া হয়েছে, অতঃপর একটি সিদ্ধান্ত নেওয়া হলো আমরা বেতন নিব, তখন বেতন নিতে বাধ্য হয়েছি, দাওয়াতি ইসলামের অনুদান সেখানে খরচ করা হয় না, ঠিক আছে। বর্তমানে এসে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে দারুল মদিনা ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ দুনিয়াবী শাখাও চালু হয়েছে, FGRFও চালু হয়েছে, আর খাবার খাওয়ানো দিনই কাজ নয়, খাবার খাওয়ানো এটি একটি মানব কল্যাণমূলক কাজ,
ঠিক আছে, জরুরি দিনই কাজের অন্তর্ভুক্ত।
অনেক সময় প্রয়োজন হয়ে যেতে পারে, ভূমিকম্প হলো, মানুষ অসহায় হয়ে পড়েছে, মুসাফিরের ন্যায় হয়ে গিয়েছে, তা ভিন্ন বিষয়। বলার উদ্দেশ্য হল যে প্রতিষ্ঠান আলেমদের পরামর্শে কাজ করে সেখানে যথাসাধ্য সতর্ক থাকে। যথাসাধ্য আমি এজন্য বলেছি, অপারেশনাল কাজের মধ্যে ভুলের আশঙ্কা থাকে, অর্থাৎ এক ব্যক্তি অনেক দূরে বসে আছে, সে মনে করছে সঠিক কিন্তু তার ভুল ছিল, আশঙ্কা থাকে। যেহেতু আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের মধ্যে পরিপূর্ণ সিস্টেম চালু করা আছে, কাজেই এতে ভুলের আশঙ্কা কম করার চেষ্টা করা হয় জিম্মাদারদের পক্ষ থেকে। তবে আমি চিন্তা করি ওই সকল প্রতিষ্ঠান যারা অনুভূতিও করে না, আমরা মানুষের টাকা নিয়ে জাকাত নিয়ে বড় বড় কাজ করছি,
শুধু অনুভূতি,
আমরা আমাদের সিস্টেম আলিমদের নিকট ভেরিফাই করাবো, অন্যান্য মুফতিয়ানে কিরাম থেকে এ বিষয়ে, অর্থাৎ অনুদান সম্পর্কিত বিজ্ঞ আলিম থেকে কিছু জিজ্ঞেস করি, কোনো অনুভূতি নেই। আমার কাছে কেউ একটি মাসআলা জিজ্ঞেস করলো, আমরা বিশেষ কোনো কাজের জন্য টাকা নিয়েছি, তা বেঁচে গিয়েছে, এখন সামনে রমজান আসছে, রেশন বানিয়ে বণ্টন করে দিব। আমি বললাম, না, আপনি যে কাজের জন্য টাকা নিয়েছেন, অর্থাৎ শরীয়তের যে মাসআলা অভিধান, তা সঠিক বিষয়ে সমাধান দেয়। সে দিয়েছিল একটি কাজের জন্য, যেহেতু বেঁচে গিয়েছে এখন অন্য কাজে ব্যবহার করতে পারবেন না, তো এভাবে মাসআলার ক্ষেত্রে অনেক পার্থক্য চলে আসে। যারাই অনুদানের কাজ করে, এমন যেন না হয় কিয়ামতের দিন আপনি নিজের কাঁধে এ বোঝা নিয়ে আসবেন, জবাব দেওয়ার বোঝা, ভুল কাজের বোঝা। আপনি চেয়েছেন আখিরাত সুন্দর করার জন্য, কিন্তু ভুল হওয়ার কারণে আরও ফেঁসে গেলেন, ঠিক আছে?
জি ঠিক আছে, যাব কলেজ।
এমন হয়ে থাকে অনেক জায়গায়, সেট কালচার, সিস্টেম কালচার নেই। অনেক ফ্যাক্টরিতে এমনও হয় যে একজন পুরো সেট চালাচ্ছে, আর একটি বড় কোম্পানি থাকে যাকে কর্পোরেট কোম্পানি বলে, সেটা সিস্টেম অনুযায়ী চলতে থাকে। তো কিছু প্রতিষ্ঠান এমন আছে তারা কাজ করে, সমাজেও এমন আছে, সমাজে নেতাদেরকে সামনে বাড়িয়ে দেয়, সেট সাহেব আপনি সব কিছু আমাদের, তখন নেতা বলবে আমি যা বলবো তাই সঠিক, ব্যাস। আরে ভাই, যদি আপনি ভুল বলেন তাহলে আপনার কাঁধে বোঝা আসবে, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, এ সকল বিষয় খেয়াল রাখতে হবে।
মুফতি সাহেব, দু চার দিন আগের কথা, এক মসজিদের জন্য নির্মাণ কাজের ঘোষণা হলো, তখন এক বিত্তশালী সহযোগিতা করল, আর যার মাধ্যমে সহযোগিতা করছে সে যে টাকা নিয়ে এসেছে তা বিশেষ খাতের ছিল, যা আমার সামনেই ঘটেছে। যখন টাকা নিয়ে আসলো, বলল এই টাকা নিয়ে নিন, তখন বলল এই টাকা অমুক খাতের, পরবর্তীতে বলা হলো ওই কাজের জন্য। অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছি যেন বুঝতে সহজ হয়ে যায়, আমি সোজা কথা বলছি, অর্থাৎ কেউ টাকা দিয়ে বলল আপনি এই টাকা দিয়ে লাইটিংয়ের কাজ করে নিন, আর যে
টাকা ছিল,
জি ফ্রেশ টাকা ছিল, মসজিদের লাইটিংয়ের কাজ করে নিন, মসজিদের কাজ চলমান লাইটিং, ইলেকট্রিকের কাজ করলে লাখ টাকা লাগে, এর জন্য টাকা দিচ্ছি। তখন বলা হলো আরে লাইটিংয়ের কাজ তো পরে হবে, এখন তো অন্য কিছুর কাজ চলছে। তখন যে নিয়ে এসেছে প্রতিনিধি বা যে উকিল এসেছে, সে বলল ঠিক আছে খরচ করে নিন। তখন তাকে বলা হলো ভাই আপনি বলাতে কিভাবে অনুমতি হবে, তার থেকে অনুমতি নিন। তখন সে বলল না না, মালিকের পক্ষ থেকে অনুমতি আছে। তাকে বলা হলো অনুমতি কিভাবে হবে, যখন প্রথমে নির্ধারণ করে টাকা পাঠিয়েছে, অনুমতি কিভাবে হবে। যাই হোক, অনুমতি নেওয়া হলো। তো এমনও হয়, অর্থাৎ প্রতিনিধি কখনো এমন করে ফেলে, ওভার কনফিডেন্স। তো আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি শতবাদী আমানুদ্দার ব্যবসায়ী বাংনা, ইলাহি শতবাদী আমানুদ্দার ব্যবসায়ী বাংনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।